ওই পার ফারাই যে পয়সা সামান্য আমরা ওটা দিতাম, কিন্তু গুরু মহারাজ বলতেন যে ওটা আমরা দিব না, পার ফারাই ওটা আপনারাই সবগুলি দিবেন। কত পয়সা লাগে বোধ হয় 10 পয়সা করে যাইতে লাগে, 10 পয়সা আসতে
পাঁচি হলে চারে না,
আর পাঁচি হলে চারে না, আপনারা পকেটেতে করে রাখবেন, আর যখন ওখানে ঘাটে যাবেন পয়সাটা বাহার করে রাখলে ঝট ঝট দিয়ে আর আবার চলে যাবেন, নাই তো ওইখানে বহু বিলম্ব হয়ে যায়।
কৃষ্ণায় কৃষ্ণভক্তায় ভগবতায়, এতক্ষণ আমরা কৃষ্ণগণের শ্রীমুক্তিকে ধাম এবং ধামেশ্বরের মহিমা মহাত্ম্য শ্রবণ করলাম। আমার পর যখন বৈষ্ণবগণের কিছু নির্দেশ কলিকাতা কিছু বলতেই হবে, তবে কলিকাতা কীর্তন করলে লোকসানের কিছু নাই এইটাই শাস্ত্রে শুনতে পাই আমি। আত্মশোধনের জন্য কলিকাতা কীর্তন করা বিশেষ প্রয়োজন, আমাদের শ্রবণ কীর্তন সেই জন্যই দরকার। আমরা ধাম পরিক্রমার ব্যাপার নিয়ে উপস্থিত হয়েছি, ধাম সম্বন্ধে বহু কথা আমরা শ্রবণ করলাম, আবার সেই ধাম দর্শন করতে গেলে কিছু ভুল বোঝাবুঝি আছে, অসুবিধাও আছে, তাও শ্রবণ করলাম। ভগবানের নাম করতে গেলে সেখানে কিছু অপরাধের বিচার আছে, যার নাম নামাপরাধ। ধাম দর্শন করতে গেলে সেখানে ধামাপরাধ দর্শকের আছে, সেবা করতে গেলে সেখানেও 32 প্রকার সেবাপরাধের কথা আছে। এই সবগুলো জেনে নিয়ে নামাপরাধ, সেবাপরাধ, ধামাপরাধ যাতে না হয় সেই ব্যবস্থা নিয়ে আমাদের নাম ধাম এবং সেবায় অগ্রসর হওয়া উচিত। শাস্ত্র বলছেন 4টে জিনিসে আমাদের ঠিক বিশ্বাস হয় না। শ্লোকটি প্রায় আমাদের মহাপ্রসাদ যখন আমরা গ্রহণ করি সেই সময়ে জয়ধ্বনির সময়ে শ্লোকটা উচ্চারণ করা হয়, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবী স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জাল। এই 4টি তত্ত্বেতে আমাদের বিশ্বাস ঠিক ঠিক হয় না। মহাপ্রসাদ চিন্ময় মহাপ্রসাদ, ব্রহ্মবন নির্বিকার মহাপ্রসাদ, তাকে আমরা সাধারণ ভাব জাল মনে করি। সেইভাবে যদি আমরা মহাপ্রসাদ গ্রহণ করি ফল হবে না। মহাপ্রসাদ সম্বন্ধে বলছেন শাস্ত্রে, নৈবেদ্যং জগদীশস্য অন্নপানাদিকং চ যত ভক্ষা ভক্ষ বিচারস্য নাস্তি তদ ভক্ষণে বিচার, ব্রহ্মবন নির্বিকারং হি যথা বিষ্ণু তথৈব তৎ বিকারো যে প্রকৃতন্তে ভক্ষণে তদ বিজাত, কুষ্ঠ ব্যাধি সমাযুক্ত কুত্র দ্বার বিবর্জিতা নিরয়ণ জান্তিতে বিপ্রা তসমন্নাবর্ততে পুনঃ। ভয়ঙ্কর কথা। মহাপ্রসাদকে অবজ্ঞা করলে যে খারাপ ফলটা হয় সেগুলো ব্যাখ্যা করলেন। মহাপ্রসাদে গ্রহণের কালাকাল বিচার নেই, স্বয়ং মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ভোরবেলায় মহাপ্রসাদ হাতে হাজির হয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে। স্মার্তবাদের প্রশ্রয়দাতা তিনি ছিলেন, যদিও তত্ত্বত তিনি তা নন, এরা সবই গৌর পরিকর্ষক। দেখা যায় প্রথম জীবনে তিনি মায়াবাদ আশ্রয় করেই বেদান্ত আলোচনা করেছেন, সবাইকে করাচ্ছেন। স্বয়ং মহাপ্রভুকে তিনি বেদান্ত শ্রবণ করাচ্ছিলেন। চিন্তা ছিল তার কৌপিনবন্তু ভাগ্যবন্ত বেদান্ত বাক্যী সুসদানন্দ, এই চিন্তা নিয়েই তিনি চৈতন্যদেবকেও বেদান্ত শ্রবণ করিয়েছিলেন। কিন্তু আপনাদের জানা আছে, সাত দিন বেদান্ত শ্রবণ করবার পরও চৈতন্য মহাপ্রভু বেদান্ত শ্রবণ করবার পর কোনো কিছু কমেন্ট করেননি, চুপ করেছিলেন। যখন জিজ্ঞাসা করা হল চুপ করে আছো কেন, কিছু বলছো না কেন ভালো মন্দ, তখন তিনি বললেন সূত্রের অর্থ প্রাঞ্জল, আপনি যে ব্যাখ্যা করছেন ব্যাখ্যাটা ঠিক বুঝতে পারছি না, এই ব্যাখ্যাটা বুঝতে পারছি না মানে হল পোলাইট ডিনায়াল, শান্তশিষ্ট ভাবে জিনিসটাকে অস্বীকার করে। অমানি মানব ধর্মে দীক্ষিত স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি কি করে কথাটা বলতে হবে সেটা শিক্ষা দিচ্ছেন জগৎ। আমার পূর্ববর্তী ভক্তৃমহোদয় সবাই একটা জিনিস বলেছেন, পরিকীর্তন করতে গেলে অধিকার আসে, অধিকার লাগে, প্রয়োজন হয়। পরিকীর্তন করতে গেলে কি অধিকার? প্রথম অমানি মানব হইলে কীর্তনে অধিকার দিবে কেউ? অমানি মানব ধর্মে যদি দীক্ষিত হতে না পারি আমি, তাহলে আমার হরিনাম কীর্তন সম্ভব নয়। সেই কথাই শিক্ষা দিচ্ছেন। প্রথমে ওটা প্রয়োজন আছে। মহাপ্রভু সব কথাটা স্বীকার করে নিয়েছেন, সূত্রের অর্থ প্রাঞ্জল বললেন, কিন্তু বললেন আপনার ব্যাখ্যাটা ঠিক বুঝতে পারছি, ব্যাখ্যাটা তো ঠিক হচ্ছিল। নিজেই তিনি তার কাছে প্রকাশ করলেন নিজেকে, সার্বভৌম ভট্টাচার্যের কাছে। সার্বভৌম ভট্টাচার্য বৃহস্পতির অবতার, তাকে দেখালেন ষড়ভুজ মূর্তি। ষড়ভুজ মানে ত্রেতা যুগে কাণ্ডবারধারী শ্রীরামচন্দ্র, ধনুকধারী শ্রীরামচন্দ্র সেই দুখানা হাত দেখিয়েছেন। আবার দ্বাপর যুগের বংশীধারী কৃষ্ণ বাঁশি হাতে, সেটাও সেই মূর্তির ভিতরে দেখালেন। আর কলিকালে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন জগতে, দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ দণ্ডকমণ্ডল উদ্ধৃত, সেই কথাই নৃসিংহ পুরাণের মধ্যে আমরা পাই। সত্যে দৈত্যকুলাদিনাশ সময়ে সূর্যন নরকেশ্বরী ত্রেতায়ান দশকন্দরং পরিভবন রামাবীনামাকৃতি গোপালান পরিপালয়ন ব্রজপুরে ভারং হরং দ্বাপরে গৌরাঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নামা হরি। সেই স্বয়ং কৃষ্ণ তিনি এসেছেন কলিকালে চৈতন্যমূর্তিকে, চৈতন্য বিগ্রহে। সেই চৈতন্যমূর্তিকে প্রণাম করা হয়েছে রাধা ভাবত দ্যুতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপম, এই বলে প্রণাম করা হয়। রাধা ভাব বিভাবিত গৌর, নাম প্রেম প্রচার তার একটা চিন্তা ভাবনা। আবার শ্রী রাধা প্রণয় মহিমা শ্লোকে যা বর্ণনা করা হয়েছে সেটাও তার বিশেষ আস্বাদনের কথা, সেই জন্য তিনি এসেছেন এই জগৎ। আমরা যদি ঠিক ঠিকভাবে তত্ত্বদর্শন জানতে চাই, বুঝতে চাই, আনুগত্য প্রয়োজন। বৈষ্ণব ধর্ম মানেই হল আনুগত্যের ধর্ম। সেই আনুগত্যের ধর্মই শিক্ষা দিয়েছেন শাস্ত্রে বিশেষভাবে। যদি আমরা চৈতন্য মহাপ্রভুকে জানতে চাই, বুঝতে চাই, নিত্যানন্দ প্রভুকে জানতে চাই, বুঝতে চাই, তাহলে আনুগত্যের প্রয়োজন হবে সর্বস্থান। তাদের আনুগত্য না করলে পরে গৌর নিত্যানন্দ প্রভুকে জানতে পারা যায় না, বুঝতে পারা যায় না তত্ত্বদর্শন। আবার সর্বস্বামীকে চিনতে গেলে প্রয়োজন হয় গৌড়ীয় গুরুবর্গের সেবা আশ্রয়। তা নাহলে সর্বস্বামী কে ছিলেন বুঝতে পারা যায় না। ঠিক এইরকম চিন্তাধারা নিয়েই আমরা তত্ত্বদর্শনটা বুঝব। এইটাই হল গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিশেষ বিচার, সেইটাই বুঝিয়েছেন শাস্ত্রে। আমাদের চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস ঠাকুর তিনি বলছেন, নিত্যানন্দ নিষ্ঠা প্রদর্শন করে সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবে সে ভুজুক আমার নিতাই চাঁদের, আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তাহলে নিত্যানন্দ প্রভুর আনুগত্য দরকার। তার আনুগত্য করলে গৌরস্বরূপ উপলব্ধির বিষয় বুঝাচ্ছে। আবার কে সেই গৌরস্বরূপ গৌরাঙ্গস্বরূপ? আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর। তিনি বুঝাচ্ছেন আমার প্রভু নিত্যানন্দ প্রভু, সেই প্রভুর ও প্রভু যিনি উপরওয়ালা মালিক যিনি, তিনি হচ্ছেন গৌর সুন্দর। অনেকে বলছেন মহাপ্রভু শব্দটা সাধারণভাবে লক্ষ্য করছে চৈতন্য মহাপ্রভু, আবার বিচার অন্যরকম আছে। মহান প্রভুর বই পুরুষক সত্যস্যৈষ প্রবর্তক সুনির্মলা মীমাং শান্তি ঈশান জ্যোতিরব্বয়। উপনিষদে ব্যাখ্যা করেছেন তত্ত্বদর্শন, মহান প্রভুর বই পুরুষক তিনি মহাপ্রভু। আবার একদিন দিয়ে বিচার করতে গেলে কর্ণাব্দি সাহী, গর্ভদেব সাহী, ক্ষীরাব্দি সাহী, বিষ্ণুর উপরওয়ালা মূল সংকর্ষণ, সে বিচার আছে। এক কথায় বিষয় বিগ্রহ, নিত্যানন্দ প্রভু বিষয় বিগ্রহ, চৈতন্য মহাপ্রভু বিষয় বিগ্রহ, কেবল এরা দুজন নন, অদ্বৈত প্রভু মহাবিষ্ণুর অবতার। কিন্তু নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু এরা দুজনে বিষয় বিগ্রহ হয়েও আশ্রয় বিগ্রহের অভিমান করছেন। এরা দুজনেই চাইছেন আমরা গৌর সুন্দরীর সেবা করব, সেই সেবক ভাবটা দেখাচ্ছে, আনুগত্যের ভাবটা দেখাচ্ছে। তো সেই জন্য এখানে বলা হল এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। মহাপ্রভু সেখানে চৈতন্য মহাপ্রভুকেই বলা হল, আর দুই প্রভু বলতে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু, এরা মহাপ্রভুর সেবা করছেন সেই ভাবটি নিয়েছে। চৈতন্য মহাপ্রভুকে বুঝতে গেলে নিত্যানন্দ প্রভুর আশ্রয় প্রয়োজন, তাঁর বিচারটি নিতে হবে আমাদের আনুগত্য সেবানুগত্য। আবার নিত্যানন্দ গৌর সুন্দরের আশ্রয়ে আমরা রাধা গোবিন্দ তত্ত্বটা জানতে পারি, বুঝতে পারি, শিক্ষাটা সেখানে আছে। যত গৌড়ীয় গুরুবর্গ যত আছেন, এদের যে পদাবলী আলোচনা করলে দেখা যাবে সেই আনুগত্যের কথা। আগে আনুগত্য করতে বলছেন নবদ্বীপ ধামে, ধামেশ্বরে আনুগত্য করতে বলছেন, সেটাও পরিস্ফুট পদকর্তাদের মধ্যে। বৃন্দাবনাগ্রেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির খানি, শচীর নন্দন চরণ আশ্রয় করিব সন্নন্দমানি। তা কুটির আগে বাঁধতে বলছেন, বৃন্দাবন আভেদে নবদ্বীপ ধামে কুটির বাঁধতে বলছেন। আনুগত্যের কথা এখানে আছে, নিতাই গৌরের আনুগত্য দেখাচ্ছেন ওখানে। আবার বলছেন, শ্রীগৌড় মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। গৌড়মণ্ডল ভূমি অভিন্ন ব্রজভূমি, এই চিন্তা ভাবনাটা যাদের মধ্যে এসেছে তারাই যথার্থভাবে ধাম বিষয়ে তত্ত্বজ্ঞ, বাস্তব ধামদর্শী তারা, সেটা বুঝাতে চাচ্ছেন। তাহলে মূল বক্তব্য এই দাঁড়ায়, গৌড়ীয় গুরুবর্গের আনুগত্যে তাদেরই চিন্তাভাবনা নিয়ে আমরা ষড়গোস্বামীকে চিনব, জানব, বুঝব। আবার ষড়গোস্বামীর আনুগত্যে আমরা নবদ্বীপ ধামকে চিনব, ধামেশ্বরকে চিনব। আজ কিছু সহজিয়াদের মুখে শুনতে পাই আমরা, তারাই সব নিতাই ঠাকুরকে চিনে ফেলেছেন, জেনে ফেলেছেন। গৌড়ীয় মঠ নিতাইকে মানে না, গৌড়ীয় মঠ তত্ত্বদর্শন বোঝে না, কোন রসের কথা এরা আলোচনা করে না, এরা শুকনো ছিউড়ে চিবে। জিনিসটা তো অত সহজ নয়। অনধিকারী ব্যক্তি তারা যদি অনধিকার নিয়েই অধিকার পেয়েছি বলে মনে করেন, সেটা উপহাস্যাস্পদ ব্যাপার। সেই কথাই বুঝানো হয়েছে, না উঠিয়া বৃক্ষ করি, টানাটানি ফল ধরি, দুষ্ট ফল করিলে অর্জন, কথাটা বুঝানো হয়েছে। যারা স্মরণপন্থী কৃত্রিমভাবে, তাদের মঙ্গল কোথায়? কীর্তন প্রভাবে স্মরণ হইবে, সেকালে ভজন নির্জন সম্ভব। পদাবলীর মধ্যেই রয়েছে চিন্তাগুলো, সবগুলো উল্টোপাল্টা করে বিচার করলে তো হবে না। আজ বহু সব ইচড়ে পাকা লোকসব, তারা আজকাল নূতন করে ভজন প্রণালীর শিক্ষা দিচ্ছেন। তারা বলছেন, গৌড়ীয় গুরু প্রণালী ঠিক নাই। তারা বলছেন, গৌড়ীয় গণের ভজন প্রণালী ঠিক নাই, গৌড়ীয় মঠ লাল কাপড় পরে, গৌড়ীয় মঠ সন্ন্যাস গ্রহণ করে, কলিতে সন্ন্যাস টন্যাস নেয়, এইসব অপপ্রচারগুলো হচ্ছে। আমরা জিজ্ঞাসা করি, শাস্ত্রে যে কথাগুলো আছে যারা বলছেন তারা ওগুলো মানুন তো? অশ্বমেধম গবালম্বন সন্ন্যাসং অপলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়, শ্লোকটা আছে। তারা যেসব শ্রাদ্ধ্রাদ্ধ করছেন বিভিন্ন জায়গায়, সেখানে কি পলপৈতৃকম হচ্ছে না? নিষেধ রয়েছে শ্রাদ্ধ বাসরে মৎস্য মাংস আদি ব্যবস্থা চলবে না। সব জায়গায় কি দেখতে পাচ্ছি এসবগুলো হয়? তাহলে তারা শাস্ত্রবাক্য কি মানছে? আর সন্ন্যাসের কথা, কর্মসন্ন্যাস নিষেধ করা হয়েছে শাস্ত্রে, জ্ঞান সন্ন্যাসী তো কলিযুগে তো বহু দেখছি, আচার্য শঙ্করপাদ থেকে তো বহু জ্ঞানী সন্ন্যাসী সব দেখছি। আর বৈষ্ণব সন্ন্যাসী, হৃদণ্ডী সন্ন্যাসী, এর তো বহু উদাহরণই রয়েছে। রামানুজাচার্য থেকে আরম্ভ করে মধ্যাচার্য, বিষ্ণুস্বামী, শ্রীধরস্বামী থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর এর সময়তে ত্রিদণ্ডী গোস্বামী প্রবোধানন্দের সরস্বতী পাদ সবাই তো ত্রিদণ্ডী জ্যোতি সন্ন্যাসী সব, এদের কথা তো শাস্ত্রে রয়েছে, দেখা যাচ্ছে এরা ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছেন। তাহলে কলিতে সন্ন্যাস নেই কথা বলছেন কি করে? যারা বলছেন তারা নিশ্চয়ই শাস্ত্রের দাঁত ধারেন না, বা প্রচলিত যেসব রীতি রয়েছে তারা ওটা জানেন না, বোঝেন না, বা জেনে শুনেও পেচকের মতো অন্ধকার গর্তের মধ্যে পড়ে আছে, বাস্তব সত্যকে অস্বীকার করছেন। শাস্ত্রের সব সিদ্ধান্তগুলো থেকে সুন্দরভাবে বোঝানো হয়েছে, আমরা এইগুলোকে শাস্ত্র অনুসারেই বুঝবার চেষ্টা করব। ধামকে নিয়ে যারা ছলনা করেন তারা তো ধামাপরাধী। খবরে কাগজে পড়ছেন আপনারা সব, অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে অনেক গণ্ডগোল হচ্ছে, মথুরায় আদি কেশবজির মন্দির চারিদিক দিয়ে ঘিরে দেওয়া হলো সব, সেখানে করা হল মসজিদ। সত্যকে গোপন করে অন্যভাবে সেটাকে প্রকাশ করা হচ্ছে। যারা আজ ধামেশ্বর মহাপ্রভু তার আবির্ভাব ভূমিকে যারা গোপন করবার চেষ্টা করছেন, নকল স্থানকে আবির্ভাব ভূমি বলে চালাবার চেষ্টা করছেন, যোগপীঠ বলে চালাবার চেষ্টা করছেন, তারা তো ওই মুসলিম ধর্মাবলম্বী ম্লেচ্ছ, তাদের থেকে তো আরো বেশি অধিক পাপী অপরাধী তারা। আজ এইসব গণ্ডগোল তো সব চলছে, বাস্তব সত্যকে কোনোদিনই চাপা দেওয়া যায় না, যাবে না, কিন্তু ঘটনা পরম্পরা সেই সেদিকে দেখা যাচ্ছে। তারাই উল্টোপাল্টা কথাগুলো সব বলছেন, শাস্ত্রের বিরুদ্ধ কথাগুলো, বিরুদ্ধ যুক্তিগুলো। আর শাস্ত্রের উপদেশ কি আমাদের? যেখানে শাস্ত্র বিরোধী কোনো কিছু হবে সেখান থেকে সহস্র যোজন, লক্ষ কোটি যোজন দূরে থাকবো আমরা, সেই কথাই লেখা হয়েছে। যে কোনো সভায় যদি ভক্তির কথা আলোচনা না হয়, সনাতন ধর্মের কথা যদি আলোচনা না হয়, সে সভায় বসবো না, সে আলোচনায় যোগদান করব না। যে শাস্ত্র যে গ্রন্থ তার ভিতরে ভক্তির কথা যদি লিপিবদ্ধ না হয়েছে, কীর্তিত না হয়েছে, সে বই পড়ব না। এগুলো তো প্রতিজ্ঞা, বাস্তবধর্মীদের এটা প্রতিজ্ঞা। যেসমিন শাস্ত্রে পুরাণে বা হরিভক্তির না দৃশ্যতে না শ্রোতব্যম না মন্তব্যম যদি ব্রহ্মাশায়ন হবে, এগুলো নিষ্ঠার কথা। দুঃসঙ্গম তত দুঃসঙ্গম সৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, দুঃসঙ্গ বর্জন করতে হবে আর সাধুসঙ্গ গ্রহণ করতে হবে। দুঃসঙ্গ সম্বন্ধে যদি কংক্রিট আইডিয়া, বাস্তব ধারণা আমাদের না থাকে, তাহলে দুঃসঙ্গ ছাড়ব কি করে? আবার সাধুসঙ্গ কি সেটা যদি আমি না জানি, সাধুসঙ্গ গ্রহণ করব কি করে? শাস্ত্র থেকে সেগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে কোনটা সৎ কোনটা অসৎ। সৎ বস্তু নিত্য, শাশ্বত সনাতন বস্তু, অসৎ মানে অনিত্য, ক্ষয়িষ্ণু ধ্বংসশীল বস্তু। এ সম্বন্ধে আমাদের সুষ্ঠু ধারণা চাই, তবেই তো আমরা দুঃসঙ্গ পরিত্যাগ করব, সাধুসঙ্গ গ্রহণ করব। শাস্ত্রে এইসব কথা পাশাপাশি রেখে সব বিচার করা হয়েছে। চারটি জিনিসের প্রতি আমাদের অনীহা, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। আমার পূর্ববর্তী বক্তৃমোদয় বলেছেন, সৎসঙ্গ লাভ হয় পূর্ব পূর্ব জন্মের সঞ্চিত স্বীকৃতির ফল। পূর্ব সঞ্চিত সাধু সঙ্গের দ্বারা ভক্তি লাভ হয়। তো সঞ্চয়টা যেখানে কম সেখানে আমি কি করব, আমি এগোবো কি করে? আগে তো আমার সঞ্চয় প্রয়োজন আছে। অল্প পুণ্যবান ব্যক্তি যাদের সুকৃতির জমার ঘর কম তারাই ঠিক তত্ত্ব দর্শনটা বুঝতে পারছেন না। সেই জন্যই ওই শ্লোকের অবতারণা, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতং রাজন বিশ্বাস নৈব জায়তে। যে মহাপ্রসাদ ব্রহ্মবন নির্বিকার তাকে যদি প্রাকৃত ভাবজাল বুদ্ধি করি কোন ফলি লাভ হবে। গোবিন্দ ভগবান তাকে মানুষ বুদ্ধি করা হচ্ছে, ভগবান তো মানুষ। আবার উল্টো করে কেউ কেউ বলছেন মানুষই তো ভগবান, সর্বনেশে কথা। এই দুটো জিনিসকে দার্শনিক পরিভাষায় অপরাধ, চরম অপরাধ বলে গণ্য করা হয়েছে। একটা হলো অ্যান্থ্রোপোমরফিজম আর একটা হলো অ্যাপোথিওসিস। প্রাকৃতে অপ্রাকৃত বুদ্ধি, অপ্রাকৃতে প্রাকৃত বুদ্ধি, দুটোই ভুলের কথা। এই জাতীয় ভুল যদি আমরা করি তত্ত্ব দর্শন লাভ হতে পারে না। সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান ঈশ্বর পরমাকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাজির গোবিন্দ সর্বকারণ কারণম বর্ণনা করছেন। আর তাকে বলছে কিনা কিন্তু ভগবান তো সাধারণ মানুষ, আবার সাধারণ মানুষ তাকে বলা হচ্ছে, আরে এরা তো সব ভগবান, কত সস্তা বিচার। যারা কোনদিন শাস্ত্র আলোচনা করেননি গুরু বৈষ্ণবগণের আনুগত্যে তাদেরই এইরকম ধরনের দুর্বুদ্ধি হয়। এক জগবা তদবা কবি, তিনি কিছু কবিতা লিখে নিয়ে গিয়ে মহাপ্রভুকে শোনাতে গিয়েছিলেন, আপনারা জানেন উপাখ্যান ঘটনাটা। মহাপ্রভু বললেন যে দামোদর স্বরূপের কাছে নিয়ে যাও। সেইখানে যখন তিনি শোনাচ্ছিলেন সামান্য কিছু শুনেই তিনি বললেন আচ্ছা থাক আর দরকার নেই, হয়ে গেছে শুনে। ভুল করে ফেলেছেন তিনি, সিদ্ধান্ত বিরোধ আর রসাবাস দোষ, শুনিলে প্রভুর না হয় সন্তোষ। উল্টোপাল্টা তিনি করে ফেলেছেন, উপদেশ দিয়েছেন সেখানে নামদর স্বরূপ সেই যদ্বা তদ্বা কবিকে, তুমি তো উল্টোপাল্টা করে ফেলেছ। সচ্চিদানন্দ তনু অপ্রাকৃত বিগ্রহ সেখানে তুমি দুই রকম বিচার করেছ, সচল অচল করে যাহো ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, এখন তো আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তো উপদেশটা তো বুঝতে হবে তাৎপর্য উপদেশে। ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ তাকে যদি প্রাকৃত বলা যায় অপরাধ, আবার জগতের ইটকাট পাথর তাকে যদি বলি এইটাই আমার ভগবান, ভুল হল। নাম ব্রহ্মণি নাম ব্রহ্ম তাকে সাধারণ নাম যদি মনে করা যায় অপরাধ। নামশ্চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বাৎ নাম নামিন, নাম নামি অভিন্ন। সেই নামকে গ্রহণ করতে গেলে সেখানে বলছেন অত শ্রীকৃষ্ণ আদি নবভেদ গ্রাহ্য ইন্দ্রিয়, প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নন সেই নাম, সেবনমুখ জিহ্বায় সেই নাম স্বয়ং আবির্ভূত হন উচ্চারিত হন। কথাটা বলছেন নাম সাধক সাধিকার কাছে তার স্বরূপ প্রকাশ করেন, তার ক্ষেত্র রয়েছে। ঈশ্বর বিকশিত না দেখায় নিজ রূপগুণ চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ, তার গুণ ব্যাখ্যা করছেন কৃষ্ণ নাম ধরে কত বল। মহাজন পদাবলীর ভিতরে রয়েছে, সেগুলো শাস্ত্রের ভিতরে বিচারগুলো দেওয়া আছে। চতুর্থ বৈষ্ণব বৈষ্ণব সম্বন্ধে বিচার করতে গেলে সেখানেও আমরা প্রাকৃত বিচার করছি, প্রাকৃত জাতি। বৈষ্ণব কোন জাতির অন্তর্ভুক্ত? ইনি কি ব্রাহ্মণ বৈষ্ণব, না ইনি কায়স্থ বৈষ্ণব, না ইনি শূদ্র বৈষ্ণব, না ইনি চণ্ডাল বৈষ্ণব? শাস্ত্র বলছেন বৈষ্ণব যখন তখন তো একই দান, অষ্ট ধাতু সে পরশ লাগাওয়ে এক মূল সে বিকার, কথাটা বলছেন। কাঁসা থেকে শোনা হোক, পিতল থেকে শোনা হোক, কাঠ থেকে শোনা হোক, যদি 14 ক্যারেট গোল্ড হয় একই দামে বিকবে, যদি 24 ক্যারেট হয় একই দামে বিকবে। সেখানে এসব কথা কেন? বৈষ্ণবে জাতি বুদ্ধি নারকি বিচার শাস্ত্র বলছে, সেখানে প্রাকৃত অহংকার নাই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রাকৃত অহংকার, আবার ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী এদেরও যদি অহংকার থাকে, জড় অহংকার, তাহলে সেটাও সাধন ভজনের বিরুদ্ধ। শাস্ত্র বলছেন অপ্রাকৃত গুণের অধিকারী হতে হবে আমাদের, সেই কথা বলেছেন চৈতন্য মহাপ্রভু, সেইটাই আমাদের বুঝালেন। কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। নিশ্চয়ই প্রশ্নকর্তা জানতেন তিনি কে, কিন্তু তিনি তো সাধারণভাবে প্রশ্ন করেননি, আমার স্বরূপটাই তিনি জানতে চেয়েছেন, জীবাত্মার স্বরূপ। উত্তরটা এসেছে সেখানে কি, না হঙ্গ বিপ্র ন চ নরপতির নাবি বৈশ্য ন শূদ্র, না হঙ্গ বর্ণী ন চ গৃহপতির ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন্নীর পরমানন্দ পূর্ণামৃতাব্দে গোপী ভর্তু পদকমালয়ের দাস দাসানুদাস। স্বরূপের পরিচয় বলছেন আত্মস্বরূপে, সেখানে তো প্রাকৃত জড়াভিমান বলে কোনো কিছু নাই। একজন ব্রাহ্মণ একজন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারা তাদের মহিমা ব্যক্ত করতে পারেন যদি তারা হরিভজন করে। একজন ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থী সন্ন্যাসী, তিনি তার স্বরূপের পরিচয় যদি জানেন, যদি তিনি ভগবানের নামেতে রত হন, সাধন ভজনে রত হন, তাহলে তাদের পরিচয়। সেই কথাই শাস্ত্রে বুঝানো হয়েছে। ভাগবত বলছেন মুখবাহু রূপাদেভ্য পুরুষশাস্ত্রমেই সহ চত্বার যজ্ঞে বর্ণা গুণৈর বিপ্রাদয় কৃত। এই চার বর্ণ চার আশ্রম সব ভগবান থেকে এলো, জেনারেটেড হল। এদের কর্তব্য কি? এরা যদি কর্তব্য ঠিকমতো না করে, জয় সাং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভব ঈশ্বরম না ভজন্তি অবজানন্তি স্থানাদ্ভ্রষ্টা পতন্তধ। এরা সবাই মিলে চার বর্ণী এবং চার আশ্রমী, এরা যদি হরিভজন না করেন, আত্মকল্যাণ চিন্তা না করেন, তাহলে এদের কারো কোনো পরিচয় নাই, সবাই অধঃপতিত। সেই কথাই কবিরাজ গোস্বামী অনুবাদ করে বলছেন, চারিবর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতে তারা রৌরবে পড়ি মজে। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। সুতরাং এসব কথাগুলো বিচারগুলো তো শাস্ত্রে রয়েছে, আমাদের সেসব বিচারগুলো নিয়ে চলতে হবে। আমরা যেন ধাম দর্শন করতে এসে যেন ধামাপরাধী না হয়ে পড়ি, হরিনাম করতে গিয়ে যেন আমরা নামাপরাধী হয়ে না পড়ি, সেবা করতে গিয়ে যেন আমরা সেবাপরাধী না হয়ে পড়ি। এ সম্বন্ধে শাস্ত্রের যে নির্দেশ রয়েছে, দুঃসঙ্গ বর্জন সাধুসঙ্গ গ্রহণ, সেটা আমাদের যথার্থভাবে উপলব্ধি করতে হবে, তা নাহলে আমাদের কল্যাণ হবে না। আমাদের পূর্ব পূর্ব গুরুবর্গ সেই তত্ত্ব দর্শনটা বুঝিয়েছেন, আমরা কিভাবে সাধন ভজন পথে অগ্রসর হব। সুন্দরভাবে শিক্ষা রয়েছে। চৈতন্য মহাপ্রভু সম্বন্ধেই শ্লোক একটা আমরা দেখতে পাই, প্রেমানামাদ ভূতার্থ শ্রবণপদগতং কস্য নামনাং মহিম্ন কো বেত্তা কস্য বৃন্দাবন মহামাধুরীষু প্রবেশ কো বা জানাতি রাধা পরমরস চমৎকার মাধুর্য সীমা একশ্চৈতন্য চন্দ্র পরম করুণায় সর্বমাবিষ্টকার। চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে এসব ব্যাপার তো জানতাম না আমরা, কেউ এসব তত্ত্বদর্শন তিনি জানিয়েছেন। যদি গৌরনাথ হতো কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাত কি। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, সব কথাগুলো রয়েছে। আমার বক্তব্য এখানে রাখছি, রাত অধিক হয়ে গেছে, আবার পরে আলোচনা করা যাবে। পূজনীয় বৈষ্ণবগণ আছেন, তারা প্রায় রোজই আপনাদের কাছে হরিকথা কীর্তন করবেন। আমি এখানে আমার বক্তব্য রাখছি। মঞ্চা কর্পতরুভ্য কৃপা সিন্ধুভ্য ভজিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।
আমরা আগামীকাল চারটার সময় ঠিক আরতি হবে।
ত্রিদণ্ডী পাদ ভূমির শ্রীচরণ পূজনীয় বৈষ্ণববৃন্দ, সুদি সজ্জন মণ্ডলী, মাতৃমণ্ডলী চরণ আমার অসংখ্য প্রণাম। আজ আমরা যে স্থান দর্শন করেছি সংক্ষিপ্তভাবে বলতে গেলে সেটা কীর্তনাখ্যা ভক্তি রক্তাঙ্গ যাজনের স্থান গোত্র মধ্যে, এবং শ্রবণ কীর্তন স্মরণাক্ষদ্বীপ হংসবাহন ইত্যাদি অঞ্চল নৃসিংহপল্লী নিয়ে আমরা দর্শন করেছি। শাস্ত্র আলোচনা করলে আমরা দেখতে পাই আমরা যা কিছু ভক্তাঙ্গ যাজন করি না কেন, সবটাই গুরু বৈষ্ণবগণের আনুগত্যেই করতে হয়। কাল আলোচনার ক্ষেত্রে বলা হয়েছিল যে বৈষ্ণব ধর্ম হল আনুগত্যের ধর্ম, তাই আজও আমাদের পরিক্রমার যে শুভারম্ভ সেটাও গুরুবর্গের আনুগত্যই হয়েছে। আমাদের পূর্বগুরু জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট মহেশ্বর সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যই আমরা আজ পরিক্রমা শুরু করেছি, এবং আমরা সুরভী কুঞ্জের উদ্দেশ্যে দণ্ডবত প্রণত হয়ে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সমাধিস্থল এবং তার ভজনস্থলী স্বানন্দ সুগদকুঞ্জে আমরা উপস্থিত হয়েছিলাম। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই নবদ্বীপ ধাম পরিক্রমার পুরোধায় ছিলেন। তিনি তার একান্ত অনুগত অভিন্ন মূর্তি শ্রী সরস্বতী প্রভুপাদকে এই নবদ্বীপ পরিক্রমার পরিচালনার জন্য বিশেষভাবে উপদেশ নির্দেশ দিয়েছিলেন। ভক্তিবিনোদ ঠাকুরের যে মনোভীষ্ট, চারটি মনোভীষ্ট ছিল, সেই আদেশ নির্দেশ সর্বতোভাবে পালন করেছিলেন শ্রীল সরস্বতী ঠাকুর। তার ভিতরে দেখা যায় লুপ্ত তীর্থ উদ্ধার, ভক্তি গ্রন্থ প্রচার, মুদ্রাযন্ত্র স্থাপন ইত্যাদি, এবং এই পরিক্রমা নবদ্বীপ পরিক্রমা শুভারম্ভ ইত্যাদির উল্লেখ ছিল। শ্রী সরস্বতী প্রভুদ্বার ভক্তি বিনোদ ঠাকুরের ইচ্ছানুসারে তার মনোভীষ্ট পূরণ করেছিলেন। তারপরে পরিক্রমা বন্ধ হয়ে যায়। অশ্বদীয় গুরু বাগবদ জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণবাশ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তিনি আবার পুনরায় সেই নবদ্বীপ ধাম পরিক্রমা নূতনভাবে আবার আরম্ভ করেন। শাস্ত্র আলোচনা করলে আমরা দেখতে পাই পূর্ব পূর্ব গুরুবর্গ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারেই কাজগুলো সব চলতে থাকে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ওখানে আপনারা পূজনীয় বৈষ্ণববৃন্দের শ্রীমুখে থেকে বহু তত্ত্বদর্শন শ্রবণ করবার সুযোগ পেয়েছে। সুতরাং ওই সম্বন্ধে আমার বিশেষ কিছু বলবার নাই, তথাপি সামান্য কিছু বলতেই হয়। তাই ভক্তিবিনোদ ঠাকুরের যে অধিকার বা তত্ত্বদর্শন সেইটুকুই মাত্র নিবেদন করতে চাই। ভক্তিবিনোদ ঠাকুরের নাম শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, এই নামের একটা বৈশিষ্ট্য আছে। তার নামের আগে সচ্চিদানন্দ এই বিশেষণ কেন? সাধারণ কোন ভক্তের পিছনে বা তার মহিমা বৈভব কীর্তন করতে গিয়ে এমন শব্দ ব্যবহার করা হয়নি, কিন্তু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের নামের পূর্বে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর উল্লেখ করা হয়েছে। নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ আছে, যুক্তি আছে, সিগনিফিক্যান্স আছে। বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে আপনারা নিশ্চয়ই শ্রবণ করেছেন যে ভক্তিবিনোদ ঠাকুর কে বলা হয়েছে তিনি গদাধরাভিন্ন তনু। এই গদাধরাভিন্ন তনু বলতে গেলেও সেখানেও কিছু বিচার বৈশিষ্ট্য আছে। অর্চন মার্গে গৌর বিষ্ণুপ্রিয়ার উপাসনার কথা রয়েছে শাস্ত্রে, ভজন মার্গে গৌর গদাধরের কথা আমরা শুনতে পাই। সেই গদাধর তিনি হচ্ছেন গৌর শক্তি, তিনি কিরূপ শক্তি যদি এই নিয়ে পূর্বপক্ষ করা যায় তাহলে বলতে হয় স্বয়ং মহাপ্রভু শ্রী রাধার ভাবকান্তি নিয়ে আবির্ভূত হয়েছে। তাহলে গদাধর কি তত্ত্ব? গদাধর যে মহাপ্রভুর শক্তি, গৌরশক্তি গদাধর, তিনি কিরূপ শক্তি? তা সেখানে বলা যায় চৈতন্য মহাপ্রভু যদি শ্রী রাধার ভাবকান্তি তাহলে গদাধরের কতটুকু পোর্টফোলিও বা অধিকার, যতটুকু বাকি আছে ততটুকু? স্বয়ংর কৃষ্ণ তিনি যদি গৌরাঙ্গ মূর্তিতে আসেন রাধার ভাবকান্তি নিয়ে তাহলে তার শক্তির পক্ষে আর যতটুকু বাকি থাকে ততটুকুই হলেন গদাধর গৌরশক্তি রূপেতে তিনি এসছেন তার কাছে। এ সকল বিষয় ঠিক তর্কের নয়, এ সবটাই হল অনুভূতির ব্যাপার। যার হৃদয়েতে শ্রীমন মহাপ্রভু শক্তি সঞ্চার করবেন তিনি বা তারা এ তত্ত্ব উপলব্ধি করবেন, এ তত্ত্ব বলিবার অধিকার। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি যে কাজগুলো করেছিলেন আমরা দেখতে পাই। এগুলো সাধারণ মানুষের পক্ষে সম্পূর্ণই অসম্ভব ছিল। তিনি অত্যন্ত দায়িত্বশীল পদাধিকারী হয়েও তিনি গৌড়ীয় বৈষ্ণব জগতে যে উপকার করেছেন সেই উপকারের তুলনা হয়। আমরা সাধারণত যে সময় নিদ্রায় কাটিয়ে দেই রাত, তিনি সেই সময় জেগে থাকতেন। অবস্থাটা দেখে মনে হয় গীতার একটি শ্লোক আছে, জানিষা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী তস্যাং জাগ্রতি ভূতানি সানিষা পশ্যতু। এই শ্লোকটির কথা মনে পড়ে। তিনি কোর্ট থেকে ফিরে যেতেন, ফিরে গিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যার সময়ই তার আহার শেষ করতেন, তারপরেই তিনি বিশ্রাম করতেন। রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ছিল তার অনুষ্ঠান। যদি বাকি থাকত জাজমেন্ট লেখা, সেটাও তিনি ওই সময় লিখতেন। আর বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ,
এই প্রায়ার সম্বন্ধেই সকলের আলোচনা। আমি বেশ উৎকণ্ঠার সহিত প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত সীতা মহারাজ ইত্যাদি গুরু মহারাজেরা সব বেশ যুক্তিবাদী ছিল, সব ছিলেন। বিচার হল, শেষে কনক্লুজন হল যে জীব স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, স্বরূপে কিছু নাই। আর যে রকম ভাবে সঙ্গ হয় সেই রকম ভাবে তার মধ্যে প্রবেশ করে। প্রিয়তা আছে অক্ষিত স্বামী সিন্ধু অথবা কোথাও প্রামাণিক কোন গ্রন্থেতে আছে, যেরকম তার সঙ্গ হবে মণিমত স্যার, হ্যাঁ যেরকম কাঁচের উপরে একটি মণি রেখে দিলে লাল সবুজ কালো, ওই স্থানটাকে কালো লাল নতুন করে দেয়, এইরকম ভাবে যুক্তি দিয়ে তারা বলছে যে না, জীবস্বরূপে তো কিছু না, স্বচ্ছ সঠিক তুল্য, যেরকম মণি রেখে দিয়া হবে তদ্রুপ তাহার রং ইত্যাদি প্রতিভাত হবে। এরা সব প্রভুপাদের কথা, ভক্তিগণ ঠাকুরের কথা। আর বিশেষ করে এই ভক্তির স্বামী সিন্ধুর কথা, নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকর্তন হৃদি সাধ্যতা, নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকর্তন হৃদি সাধ্যতা, এইসবগুলি বিচার করে। আর প্রভুপাদেরটা পদ্মেতে লিখেছেন, জড়তা কোনোদিন চিন্ময় হয় না আর চিন্ময়টা কোনোদিন জড় হয় না, এটা আছে তার প্রবন্ধে। প্রাকৃত রস শত দূষণী বলে নাকি আমাদের গৌড়ীয় পত্রিকাতে এটা প্রকাশিত হয়েছে। ওদের কথা হচ্ছে যে সে এই শরীরটাই জড়বে, চেতন হয়ে যায় জড়টাই, ওর মধ্যে যা জীব আছে তাই থাকবে, জীব যা আছে ছাড়া আর কিছু হবে। এইসবগুলি নিয়ে আর কত রকমের শাস্ত্রের কথা বিবেচনা করে, যুক্তির দ্বারাই এইটা হল, যদি জীবের মধ্যে কোন স্বরূপতা কোন রস না থাকে তো জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এই কথাটা থাকতই না। যদি জীবের মধ্যে কোন
তার নিজস্ব কোন গত কিছু যদি কোন স্বরূপই না থাকে, তাহলে দাস্য ভাব নামের কোন জিনিসই থাকতে পারে না। তাহলে একটা নির্বিশেষ তত্ত্ব, যেরকম ব্রহ্ম নির্বিশেষ হয়, ওই রকমের নির্বিশেষ একটা জীব মাত্র থাকে। যখন তার দাস্য ভাব আছে, তাহলে পাঁচটি দাস্য, এই পাঁচটি দাস্যের মতো কোন একটি দাস্য থাকে? পাঁচটি দাস্য কি? এই সব গুলি শান্ত দশ রাখতে বাৎসল্য মধু, এই সবটাই দাস্য। মধুবাবু দাসের অন্তর্গত এই এই সবগুলি দাস্যের মধ্যে এই পাঁচটার মধ্যে কোনো না কোনো একটা তার প্রকাশ। যদি তা না হতো, তার কোনো রসই নাই জীবে, যেরকমের সঙ্গ হয় সেরকম যদি হয়, তাহলে যশোদা দেবীর তিনি গোপীগণের সঙ্গ করে তার ওখান থেকে তার মধুর রসই দিতে পারত। অথবা অন্য যারা কেউ নিত্য সিদ্ধ যাদেরকে বলা হচ্ছে, যদি তার নিজস্ব সিদ্ধ ভাবনা যদি থাকে, তাহলে যখনই তখনই চেঞ্জ হয়ে যেতে পারে, তার পাল্টে যেতে পারে। তুমি তো শ্রীমতী রাধিকা ললিতা বিশাখা ইত্যাদি তিনি সঙ্গ পেয়েছেন, আর তাছাড়া অন্য সক্ষরসে যারা আছে, শ্রীরাম সুবল ইত্যাদি, ওরা রাধিকার একবার খাস চেপিয়া তার সঙ্গ পেয়েছে, যারা বলে প্রিয় নর্ম সখাই, তাহলে তাহারা তাহাদের পাল্টাইল না। এমনকি উদ্ভবতুর লোক গোপীভাবের দ্বারা আকৃষ্ট হয়েছে, মহিমা তার বুঝতে পারছে, কিন্তু গোপীগণের আমি দাসী হব এই ভাবনা কোনদিন না আসে। আমি তাদের চরণ ধুলির জলমাত্র আমি শিরোধারণ করব, তিনি ওটা করতে পারেন নাই, আর হওয়ার কোনদিন সম্ভাবনা নেই তার। তাহলে এই সবগুলি পাল্টে যাবে। বিশেষ করে মহাপ্রভুর সঙ্গ সুভাষ পণ্ডিত পেয়েছে, কিন্তু তার নার্ভাস স্বভাব যায় না, যায় না, এই নার্ভই থেকে গেলেন, দাস্য ভাবের মধ্যেই থেকে গেলেন। উপরে তার বাৎসল্য সখ্য ইত্যাদির মধ্যে তার স্বরূপটা আর পাল্টাইতে পারল। তারপরে সনাতন গোস্বামীর ভাই অনুপমের উদাহরণ দিয়ে তারা বলেন, নাম তার ছিল অনুপম, সনাতন গোস্বামী রূপ গোস্বামী বহু চেষ্টা করেছেন তাদেরকে, আর তিনি স্বীকারও করে নিয়েছেন, তো খাপি তাহার। তারপরে মুরারি গুপ্তের মা প্রভু তার জন্য চেষ্টা করেছেন যে এর স্বরূপটা পাল্টে দিয়ে আর ওর মধ্যে নিয়ে আসে, কিন্তু কিছুতেই তিনি পাল্টাইতে পারেন। এই সবগুলি বিচার করে তারা স্থির করলো যে না, প্রভুপাদ আর বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুর শিখ শাস্ত্রকেতে যা লিখেছেন তারা এইসবগুলি বললো। তারপরে তো আমি এইগুলি পড়লাম, শিখ শাস্ত্রকেতে যা লিখেছেন, আর কোন কীর্তন পদাবলিতে রাজ আমার ঠিক মনে হচ্ছে না, কোন কীর্তন পদাবলিতে আছে। তো ওইসবগুলি বিচার করে বললো যে জীবের শুদ্ধ নিত্য সত্তার মধ্যে সব জিনিসের পোটেন্সিটা আছে, কিন্তু লিনিয়েন্ট ভাবে আছে। লিনিয়েন্ট ভাব মানে পোটেন্সি আছে মানে ওটা আছে সবগুলি, যেরকম বীজে থাকে প্রকাশিত না, ল্যাটেন্ট অবস্থাতে আছে। আর যাহার স্বরূপেতে যাহার আছে অন্তিম, যাদের মনে করে যে সে রাধার দাসে আছে মধুর রস, তাহলে যদি নিম্ন শ্রেণীর লোক অর্থাৎ দাসের রসের সঙ্গ হলো, তাহলে তার দাস্য রসের পর্যন্ত তার হবে, কিন্তু ভবিষ্যতে তাদের চান্স থাকবে যদি ওই মধুর রসের যদি কোনো ভক্ত পেয়ে গেল, তাহলে ওই পর্যন্ত তার বেড়ে যাবে। এখানে পারুক চাই যেখানে যেখানে সঙ্গ পাবে সেখানে বেড়ে যাবে, এটা চান্স থাকবে। আর যাদের দাস্য আছে তাদের মধুর রসের সঙ্গ পেলেও তাদের মধুর রস হবে, তাদের ওই দাস্যই পর্যন্ত হবে। যদি ওই রকম হয় কিছু করে, তাহলে ওটা সিদ্ধি হবে না তার, এইসব গুলো দ্বারা প্রমাণিত। বিশেষ করে নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাপত্যঙ্গ রিদি সাধ্যতা, এর কি অর্থ নিয়ে হবে? নিত্য সিদ্ধ যে ভাব আছে ওটা কখনো সাধ্য নয়, কি বলছে, না উঠা না 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 বাংলাতে সাধ্য কৌমা মানে কি সাধ্য মানে কি বলছি যে সাধ্য না আমার তো জানি যে সে সাধ্য তাহলে তো জীবের ভিতরে যে তার আছে তাহলে তাকে সাধ্য বলা যেত যদি না থাকতো তাহলে যদি হয়ে যায় কিন্তু ওটা তো সাধ্যই নয় কৃষ্ণ প্রেম সাধ্য নয় নিত্য সিদ্ধ জীব সংকেতে আছে শ্রবণাদি সেটি উদয় হবে মাত্র উদয় মানে কি কোন কাপড় দ্বারা ঢাকা আছে সেটি এই মাত্র একটা কোন জিনিসই নাই একেবারেতে কোন জিনিসই নাই অথচ সেটি প্রবলিত হয়ে গেল সেরকম হয়তো তো হতে পারেন যে জিনিসই নেই তাহলে হতে পারে এখন আমরা তারপরে আমি কথাটা বলছি এইসবগুলি কথা আমি শুনেছিলাম যতক্ষণ যত আমার ধারণা মধ্যে ছিল তো মাধব মহারাজ যখন আসলেন যখন কথা বিচার হলো তো মাধব মহারাজ যা কথা বলেন আমি কেটে দিই ওই যুক্তি যা ওই যে গুরু মহারাজ আর সুদ মহারাজ ইত্যাদি বলেছে আমি বললাম যে সে নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যঙ্গ রীতি সাধ্যতা আর এই এইটা তাকে বাহার করে দিলাম দেখ আমার তুই সেরকম করে দিয়েছে বেশ আমি কথা আলোচনা করো তো আমি তো এইরকম ভাবে কেউকে দেখি না যে সেইগুলি আলোচনা করে খুব প্রসন্ন এই কথাটা যখন গুরু মহারাজকে আমি বললাম যে মাধব মহারাজের সঙ্গে এইসবগুলি কথা হলো আর আপনাদের কথা আমি ওনাকে বললাম যে সে জীবের নিত্য সিদ্ধ একটা ভাব আছে যখন তার জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস তা কৃষ্ণদাস মানে কি তার একটা কোন ভাব আছে সেটি লিঙ্গ অবস্থাতে আছে প্রকাশিত নয় কিন্তু বিজয় আকারেতে আছে যেরকম ভাবে একটা বট বৃক্ষের বিজেতে সমস্ত হোল গাছের একটা পোটেন্সি থাকে কিন্তু দেখা যায় না বুঝতে পারে না টেলিস্কোপ কি হয় যা তুমি লাগাও তো বুঝতে পারা যাবে কটি পাতা হবে কোনটি পাতা আগে খারাপ হয়ে যাবে কখন তার মধ্যে ইয়ে হবে সব জিনিসের উন্নয়ন কত ফল লাগবে সবগুলি আছে ওর মধ্যেই আছে কিন্তু এমনি ভাবতে রেখা তো শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওর জল বাতাস আর মাটি এই উপযুক্ত সঙ্গ পাবে আবার ছাগল টাগল না চড়ে যায় এই সবগুলি নিয়ে তারপর তো হবে ওই রকম ভাবে জীবের স্বরূপের মধ্যে পটেন্সি রূপেতে আছে প্রকটিত না গুরু কৃপা করে দিয়ে লাগিনী শক্তি বৃত্তি দিয়ে তাকে প্রকট করিয়ে দেবে এই জন্য নিত্য সিদ্ধস্য ভাবস্য সাধ্য নয় ভাবস্য প্রাকট্যঙ্গ রীতি সাধ্যতা ওটাকে প্রকট ব্যবহার করার নামই হচ্ছে সাধ্য সাধ্যতা সিদ্ধি গুরু মহারাজ এসে শুনে খুব প্রসন্ন হল এইখানে এসে গেলে খুব প্রসন্ন হল বাহ চমৎকার আমাদের কথাই গুলি প্রচারিত হল তখন খুব আশীর্বাদ করলেন কথা হচ্ছে যে সে আমরা কোন জিনিসকে না বুঝতে পারি কিন্তু গুরুপাদ পদ্ম যারা আছে আচার্য আমাদের ওদের কথাটাকে মেনে নিয়ে তারপরে আমি কোন দিক দিয়ে এটা ঠিক ওর শাস্ত্রের দ্বারা প্রমাণ যুক্তি বিচার ওটাকে স্থাপন করাই শিষ্যের কর্তব্য যদি ঠিক ওই পরম্পরা কর্তব্য মনে করি যে আমি যদি কিছু নাইও বলতে পারি কিন্তু গুরু মহারাজের যেরকম প্রসন্নতা আমি নিজে উপলব্ধি করেছি দেখেছি এই সিদ্ধান্তের পক্ষে বিশেষ করে তার খুব আহ্লাদিত বলতেন যে আজ পর্যন্ত কারো রস কোনদিন পাল্টানো হয়েছে এরকম দেখা যায় একটা পদ্ধতি ওর পাল্টানো যদি কেউ বলে প্রশ্ন করলো গেছে সব গৌরীগণের কি মধুরী রস আছে কারো দাসের ইত্যাদি মধ্যে নেই যে ফুলের কাছে কেবলমাত্র ভ্রমরই কেন যায় আর কেউ যায় না কেন কি মধুমাছি ওইরকম হয়েছে মহাপ্রভু সম্প্রদায়তে প্রায় অধিকাংশ লোক সব জন্মের সুপ্রতি পর পাবে আর যা যাদের ওই রকম আছে তারাই এদিকে আসে, সব লোক যে এসে যাবে ওই রকম হতে, ওরা দাসে হলে রামানি কি আমাদের রামায় সম্প্রদায় আছে কি অন্যদিকে সব চলছে না। অতএব মহাপ্রভু যাতে তা পাত্র যার লোভ হয়েছে তারাই এদিকে এসে ওই দিকে থাকে, এই জন্য অধিকাংশ মনে হয়। কিন্তু অধিকাংশ বললে কজন অধিকাংশ কজন ভক্ত আছে মহাপ্রভু, আর এইসবগুলি বুঝে দিয়ে তারা মঞ্জরি আর কি এইসবগুলি ভাব গ্রহণ করবে। এখন ভক্তিগুলো ঠাকুর বলছেন শুদ্ধ স্বরূপ আছে তাহাতে যত শুদ্ধ চিত্তম, যে শুদ্ধ চিত্ত আছে এই জড় শরীরে মনবত যে একটা চিত্ত আছে তা তুমি সব তুমি বুঝবে না কিছু না, জীবের স্বরূপে যেরকম হয় এই জড় শরীরেতে মন আছে, মনটা চেতন চেতনা ভাব, আর এই মনেরই মন না বলকি ওই চিত্ত আছে, মন বুদ্ধি অহংকার আর চিত্ত, চিত্তকে বলে কি মহৎতত্ত্ব, ওই মহৎতত্ত্বই যারা এই জীবটা আচ্ছা ওই হচ্ছে প্রথম তার আবরণ, ওটাকে বলে চিত্ত। আর চিত্ত যে খণ্ডত ওটা আছে চিত্তস্বরূপ জীবে, ওটা হচ্ছে সচ্চিদানন্দের ওটা আছে, আর চিত্ত হচ্ছে প্রকৃতির একটা প্রথম আবরণ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যার মধ্যে থেকে আত্মাকেও দেখতে পারা যায় এরকম কাজ, অথচ বন্ধন এই মহত্তত্ত্ব। আর একটা যখন ঘনীভূত হয়ে আসে তখন নাম হচ্ছে অহংকার, আর আরো যখন স্থূল হয়ে যায় তখন নাম হয়েছে বুদ্ধি, আর আরো স্থূল হয়ে গেলে হয়ে যায় মন। একটি জিনিস মহত্তত্ত্বই ক্রমাগত উপর থেকে নিচে এসেছে অথবা মন থেকে মন বুদ্ধি অহংকার এবং চিত্ত কিন্তু উপর থেকেই এসেছে সৃষ্টিতে। এখনই তা হচ্ছে চেতনা আভাস, যেরকম হয় এই শরীরেতে মন বুদ্ধি অহংকার চিত্তে এই স্থূল শরীরের ভিতরে ভিতরে রয়েছে, আর স্থূল শরীরের গঠন ইত্যাদি আছে ওর ভিতরেতে, যেরকম শুদ্ধ চিত ওরকম হতে আত্মার ভিতরে তেউ জীবস্বরূপ সিদ্ধ স্বরূপে তেউ শুদ্ধ স্বরূপে যত শুদ্ধ চিত্তম তসমিন মায়া আবরণ, তার উপরে তে মায়া আবরণ আছে, রূপা ওই মায়া আবরণ রূপা অবিদ্যা মলদূষিতে, ওই শুদ্ধ চিত্ত দিয়ে অবিদ্যারূপী মলের দ্বারা যখন দূষিত হয়ে যায় তখন চিত্ত দর্পণ, চিত্ত হচ্ছে দর্পণ, কোন চিত্ত এই মন বুদ্ধি অহংকার বলে চিত্ত, এইটা হচ্ছে দর্পণ, এর মাঝে থেকে ওটা দেখা যায়, যেরকম দর্পণটা জ্বর হলেও তার মধ্যে প্রতিবিম্ব দেখা যায় ওইরকম, যে এই যদি শুদ্ধ চিত্ত থাকে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ মন তখন তার দর্পণ চলবে, দর্পণ কার্য অক্ষমতম সুতরাং ঘটতে তখন রাজ্য করি হয় না, তার রূপ দেখা যায় না অন্য কোনো কাজ হয়, তখন যখন শুদ্ধ চিত্ত যখন এই মায়া আবরণের দ্বারা বিদ্যার দ্বারা আবৃত হয়ে যায় তখন আর স্মৃতি তার অক্ষম হয়ে যায়, তার মধ্যে প্রতিবিম্ব ইত্যাদি হওয়া কি আত্মদর্শন ভগবত দর্শন ইত্যাদি হয় না, তত কারণাত এই কারণে স্বরূপ স্বরূপ যথাত্ম দর্শনম ন সম্ভবতী, এই জন্য যেরকম হয় আত্মা তার যথার্থ দর্শন যে উদাহরণ আর জীবের স্বরূপ যে তার দর্শন হয় না, কিন্তু কিন্তু রাগিনী শক্তি সার বৃত্তি ভূতা ভক্তির যদা প্রবর্ততে, আছে, কিন্তু যখন লাগনী শক্তি সারভূতা যখন ভক্তি প্রবর্তকে তদা শ্রবণান্তরম, তখন শ্রবণ করবার পরে কৃষ্ণ সংকীর্তন প্রাদুর্ভূয় সর্বাণী অবিদ্যামলানি দূরী করোতি, তখন সমস্ত যে অবিদ্যার মল তাকে দূরে করে দেয়। করে দিলে কি হবে? অবিদ্যত্বম পরিহিত বিদ্যা চিদেতর বিতৃষ্ণা জননী সাপি জীবস্য স্থূল লিঙ্গম লিঙ্গময় ঔপাধিক দেহদ্বয়ম। ঔপাধিক দেহ মানে এই মন বুদ্ধি অহংকার চিত্তের একটা সুখ আর এই শরীর, এই দুটাকে বিনাশ বিনাশ করে দেয় ওই ভক্তি বৃত্তিটা। আত্মস্য স্বরূপগতম, জীবের যে স্বরূপগত শুদ্ধ চিত্ত দেহম, শুদ্ধ চিত্ত দেহম অধিকার ভেবে না মধুরস আস্বাদন আয়তনম গোপিকা দেহম অপি প্রকট হয়ে অধিকার ভেবে সে জীবের যে যে আছে শুদ্ধ চিত্ত স্বরূপেতে, পাঁচটা মধ্যে কোনো একটি এমনকি মধুর রস পর্যন্ত অধিকার ভেবে না মধুর রস আস্বাদন আয়তনম, আয়তনম মানে কি বিস্তারিত, গোপিকা দেহ মপি, গোপিকা যে দেহ থাকে তাহার হয় সক্ষ দে না বাসল্য দে না গোপিকা দে না ওই যোগীদের শুদ্ধ চিত্ত দে, ওর মধ্যে কোনো একটি প্রকট হয়ে আছে। অপকৃষ্ণ সংকীর্তনস্য বিদ্যাবধু জীবনত্বম সিদ্ধম ভবতি, এই জন্য তাকে বিদ্যাবধু জীবন করা ভক্তি কোন এই জন্য এই কারণে তো বলছে যে তার যখনই লিঙ্গ আর এইসবগুলি দূর দেহ হয়ে গেল আর লাগনী শক্তি সার ভূতা ওই নিত্য সিদ্ধ যে পরিকর্গ তাহার সঙ্গে যখন সম্বন্ধ হয়ে গেল এইখানে তো উচিত হয়ে গেল, এই জন্য ওর দরকার আছে। ওর বিনা এটা লাগনী শক্তি যে সার ওই লাগনী শক্তি আর সম্বিতের সার যার নিত্য সিদ্ধ পরিকর্গণের ম্যাচে ওর যদি এইখানে অপরিত হয় তাহলে এইটি প্রকটিত অন্যথা প্রকটিত হতে পারে, এই জন্য ওরও দরকার আছে। ওটা না হলে জীবের স্বরূপের মধ্যে থাকলে ওটা এমনি থেকে যাবে, আর যদি এটা যদি জীবের স্বরূপেতে কিছু যদি একেবারে যদি না থাকতো উপকরণেই না থাকে তাহলে ওটা প্রকটিত হয়ে কি করবে, এই জন্য প্রকটিত হতে পারে কোনো কাজ হবে না। এই জন্য জীবের স্বরূপেতে একটা জীবের স্বরূপ আছে আর তার মধ্যে তার চিত দেহ শুদ্ধ ভাব এবং মধুর রসের কি অন্য যে কোনো রসের উপাদানও তার মধ্যে অব্যক্ত করতে আছে। বিশেষ করে গুরু মহারাজের ভাব আমরা যা দেখেছি সেটা খুব প্রসন্নতা, আর এই কথা কত রকমের তিনি যুক্তির দ্বারা তাকে খণ্ডন করবার ইত্যাদি চেষ্টা করেন, তার দুটি পয়েন্ট বেশি করেছিল যে কাহারও আজ পর্যন্ত তাহলে তো পরিবর্তন হয়ে যেত কারোর সঙ্গে প্রভাব গোপীগণের সঙ্গে দ্বারা উদ্ভাবের কেন পরিবর্তন হল না, তিনি চলে কেন গেলেন যদি বলে যে সিদ্ধ হয়ে গিয়েছে, তো যদি তার মধ্যে যদি মধুর রস থাকলে আবার সিদ্ধ হবার কি আছে, একটা বিষয়তে আছে আবার ফের ওখান থেকে আবার চলে যাবে ওখানে, কিন্তু কি সিদ্ধ কি অসিদ্ধ ওটা পরিবর্তন করার চলছে, যার যা উপাদান আছে সে উপাদান যদি বলো ওখানে গুরুদেব তাকে কি শ্রদ্ধা ভক্তিলতার বীজ প্রদান করে তাহলে কি প্রদান করে ওটা কি দিচ্ছেন, ওটাকে যে ভক্তিলতার বীজ কাকে বলেছেন শ্রদ্ধা, শ্রদ্ধাই তো বলেছেন আচ্ছা এই যে শ্রদ্ধাটা কি দিলেন এটা কি জিনিস, স্বরূপ শক্তির লাগনী এবং সম্বিতের সারে ওটা হচ্ছে যে সিদ্ধ ভক্তগণের মধ্যে আছে আর ওইটাকে গুরু পাঠ করলো ওই শ্রদ্ধাতে প্রথমে ওই বীজ স্বরূপেতে তাহাকে এখানে চিন্তা দান করেন। জীবের স্বরূপ যে আছে তার মধ্যে এই সবগুলি আছে, তার উপরে ওটা দিলেন টচ করবার জন্য, ওটাকে আবির্ভূত করবার জন্য মাত্র, যাকে শ্রবণ কীর্তন জলেতে ক্রমে ক্রমে পুষ্ট হতে 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 তার যে স্বরূপ গতি যে ভাব আছে। এই জন্য আমার তো মনে হয় আর গুরু মহারাজ যেরকম বলেছেন কি শ্রীধর মহারাজ আমি শুনেছি, তারপরে যাজাওয়ার মহারাজ, এরা সব আমাদের সম্প্রদায়ের তারা হচ্ছে বেশ যুক্তি আর বেশ প্রামাণিক ব্যক্তি। আর এর উপরে আমার প্রমাণ খোঁজবার দরকার, যখন ভক্তিনাথ ঠাকুর যখন বলছেন তখন অন্য কোন প্রমাণ খোঁজবার দরকার। আর নিত্য সিদ্ধ আবশ্যক পর আকর্ষণ হৃদি সাহায্যতা এর অর্থ কি হবে, কি অর্থ করা যায়? এই জন্য আমার মনে হয় যে সব প্রকারে বিচার করলে আমাদের গুরুরা গুরুবর্গ যা বিচার করেছেন এইটাই ঠিক। আর এইটাকে তোমরাও ধারণ করবে, ধারণ করে যে কিরকম এটা ঠিক, অন্য যেখানে যেখান থেকে শাস্ত্র প্রমাণ ইত্যাদি যুক্তি পাওয়া যায় এটাকে স্থাপন করবার জন্য চেষ্টা কর, তাহলে তো আমার মনে হয় যে সে গুরু মহারাজের এটা বিচার ধারণ কিরকম কিছু করে আমাদের কারবার। আর বিশেষ করে সহজিয়াদের বিচার আমরা করতে চাই, ওরা বলবে কি যে সে এটা হতে পারে, আর ওদের যুক্তি তো মানে সাধারণ মনের ওই যুক্তিটা মনে হয় ওই যুক্তিযুক্ত। কিন্তু আমাকে রাধা গোবিন্দনাথের এই গ্রন্থগুলি কথা অত্যন্ত মানা করেছিল, আমি শুধু একটা কিউরিয়াসিটি বশত ওটা উত্তর নিয়েছিলাম, কিন্তু দেখি যে সে ওটা পড়বার মতন। হ্যাঁ, কৃষ্ণ প্রেম এই জন্য বলা হবে যে সে কৃষ্ণ হচ্ছেন হোল ভগবত্তার। হ্যাঁ, যেরকম হয়তো বলা হয়েছে যে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম সপ্ত, কৃষ্ণ বল বলতে হনুমানের উদ্ভব হবে। হ্যাঁ, না কৃষ্ণ প্রেমে কৃষ্ণের প্রতি যে প্রেমটা করা হচ্ছে আশ্রয় জাতীয় প্রেম উনার প্রতি যে করা হচ্ছে এটাকে বলে কৃষ্ণ প্রেম। আর গোপী প্রেম মানে গোপীরা যে কৃষ্ণের প্রতি করছে, কারণ কৃষ্ণ তো সাধক নন, অন্তর আছে, আর গোপীটা আছে স্পেশাল, ওর মধ্যে পাঁচটা রক্ত হয়। কৃষ্ণ প্রেম বলতে গেলে পাঁচটি আশ্রয়ের যে কৃষ্ণের প্রতি ভাব আছে, আর গোপী প্রেমে স্পেশালি হল পাঁচটা, মধ্যে পাঁচটা তো থাকবেই, ওর মধ্যে কোন একটা থাকতে পারে, আর যদি মধুরস থাকে তাহলে পাঁচটাই থাকলো, কারণ তার মধ্যে সবই আছে। প্রথমে তো আমরা নিজেই বুঝবো, তারপরে বলবো পঁচিশ জীবেতে পাঁচটি রস, মানে যদি তার দাসী পর্যন্ত হয় তাহলে তাকে পাঁচটি রস কিরকম বলে যাবে। হনুমানের মধ্যে
তাহলে একটা রসি আছে বলতে হবে, যখন যখন আশ্রয় তখন এই তিনটে আছে বলা হবে, তাহলে একটাই আছে বলতে হবে, হয় বাৎসর না সক্ষ না হয় মধুর, যখন মধুর মধ্যে পাঁচটা
মধুর যখন আছে
তখন আমাদের পাঁচটা
আছে, শান্ত পর্যন্ত যদি স্বর্ণ পেলে ওই পর্যন্ত হলো, উমারা যেরকম কোন প্রবন্ধ লিখেছেন কিনা আমি ঠিক করতে পারিনি।
রামচন্দ্র বলা
যে ঋষিগণ
অদ্বৈত আগে তো সত্য ছিল বলা হয়, কি বলা পাঁচশো বলা কি বলা
না, ওদের রসের কোন বিচার করা নেই, তারা ওই ফাটাকে রামচন্দ্রকে নাম বললেন যে সেটা আমার প্রতি সম্ভব করা নয়, ওটা আমি যখন কৃষ্ণ রূপীতে আসবো তখন তোমার তাদের কোন অন্য রসকে তারা ভজন করতে হতে এইরকম কোন দাস ভারতে কৃষ্ণ এমন ভারতের দাস সকলেরই বলা হয় না, আমরাও নিজে কৃষ্ণকে দাস বলি, কি যদি মহাপ্রভু আছেন মহাপ্রভু নিজেই তো বলছেন সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন দাস, কিন্তু হংসের দাস এই যে কর বিচার করা হবে তখন ওটা বিশেষ করে
সুতিগণ সবাইকে গোপী হয়েছিল বলা হয় সুতিগণ
সব না এরকম গোপাল তাপিনী এরকম যারা বিশেষ বিশেষ তাপিনী তাহারা সব উপনিষদ বিষ্ণু কঠোর এরা হবে ওরা মানে এক একটি শক্তি, ওরা শুধু একটা যে গ্রন্থ মধ্যে লেখা কোন শ্লোক আর চৌ পাই এরকম এক একটি জীবন্ত তারা শক্তিশালী, কোথা কাউকে ভগবত লিখছে যে বেদ সব মূর্তিমান হয়ে ব্রহ্মার নিকট হয়েছে
ব্রহ্মাগত আলোচনা
তারা সাক্ষাৎ মুক্তি ধরে তারা উপরে বসে আর ওই মন্ত্র দ্রষ্টা ঋষিরা আমাদের ধারণা ওরা তো সব
ধীরে এই সব জিনিসটা মানে কত পরিমাণে ভজন হবে আর বিশেষ করে এর মধ্যে তাই কাজ করে গুরু নিষ্ঠা ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এরা তো গুরু গোস্বামী সনাতন বিশেষ করে আমাদের গুরুদেব মানে প্রত্যেক নিজের যদি ওই রকম ভাবে তিনি সিদ্ধান্ত বিধান আর সব বিষয়তে যোগ্য যদি তার বিচার দেখা যাচ্ছে যে সে গুরুমায়ের সময় আমরা তো দেখেছি হাজার লোক বসে থাকলো আমাদের সব লোক কিন্তু এমন ভাবে কথাটা পুরো করে যেতে শ্রীধর মহারাজ পর্যন্ত খুব মানে যুক্তি দাবি তার কথাটাকে উড়িয়ে দিতে পারে সেটাবার আমি দেখেছি তার সঙ্গে আমি দম মহারাজ থেকে তো মানুষ নিয়ে অন্য প্রসঙ্গ নিয়ে অতর্ণ মানে যেরকম ভাবে একটা বীজ আছে হ্যাঁ একটা কোন বীজ চন্দ্রের কিরণের মধ্যে কি যেরকম হয় তার পূজা দিয়েছে এইটা ফুল পদ্মফুল পদ্ম মানে কুমুদিনী চন্দ্রের কিরণ একটা তার উপরে পড়ছে তখন বিকশিত হচ্ছে আচ্ছা চন্দ্র কি জিনিসটা দেখছে ওই যে পটেন্সি যে ফুলটা হচ্ছে এটা ফুলের পটেন্সি নাকি চন্দ্রের কিরণ পটেন্সি তো ওটা হচ্ছে কোন জিনিসটা ওই যে কিরণ যে দেশে এই জন্য হচ্ছে তো দর্পণ মার্জনম ভব মহাদাবাদ নির্বাচনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধি জীবন ওর বিদ্যাপতি ওর পূর্বে চন্দ্রটা কি একটা জিনিস দেয় যাতে ওটা ফুলটা থাকে তাহলে ওর মতো কোন একটা জিনিস আছে আইয়ে ওর মধ্যে কোন জিনিস আছে আইয়ে সূর্য কিরণেতে এমন একটা কোন জিনিস আছে যে জগৎকে সঞ্জীবিত রেখেছেন অথচ জীব তত্ত্বের একটা আছে এই জিনিসগুলিকে চন্দ্রকে বলা হয় না ঔষধি কেন বলা হয় প্রাণ দর্শন করতে আয় দিল্লি দিল্লি রাতা না বাচ্চা এই জন্য মূল উপাদান যে আছে ওই বস্তুর মধ্যে থাকে আর তারপরে এমন একটা কোন জিনিস আছে তার মধ্যে যে কি আছে যে ওই জিনিসটাকে প্রস্তুত করে দেয় ওই লাগ্নি শক্তির সার যে আর লাগ্নি আর সঙ্গীতের সার ওই ভক্তগণের হৃদয়ের মধ্যে আছে ওই চন্দ্র সদ দুষ্কিরণের গত জীবটাকে যে আছে পটেন্সিগত তাকে সেরকমের প্রকাশ করবে। একই জল, একই মাটি, একই সব কিছু, বীজের যারা হাজার রকমের বীজ, হাজার রকমের তার জিনিসটা প্রকাশ, ওটাকে পাল্টাইতে পারবেন যা কিছু হল, ও রসটাও পাল্টাইতে পারবেন। দশ রকমের আম আছে, আমের আছে, তার মধ্যে একই গঙ্গা জল ওটা পড়ছে, কিন্তু রসের ভেদ হবে কিনা হবে, আছে অনুসারে তার ভেদ হয়ে যাবে। হ্যাঁ কি করছিস এদিকা, বিচার তো তোমরা দেখবো ভবিষ্যতে, কোন বিচারে কোন স্থির হবে, তবে এই বিচারটা তোমরা স্থির থাকতে পারো, কারণ আমরা গুরুপাদ পদ্মনিকটে শুনেছি, আর বেশ ভালো ভালোতে আমরা, আমি বুঝতে না পারলেও অনুভূতি না হলেও, কিন্তু এই বিচারটা আমার আর কোন রকম কেউ পাল্টাইতে পারবে বলে দিয়ে ব্রহ্মার সঙ্গে এসে যদি পাল্টিয়ে দেন ও সম্ভব হবে না, এটা ধারণা হইল। এইরকম হতে শ্রদ্ধা মানেই হচ্ছে যে গুরুবাক্যেতে শাস্ত্রেতে এইরকম হচ্ছে সুদৃঢ় একটা বিশ্বাস, ওটাকে কেউ পাল্টাইতে পারবে, এই হচ্ছে গুরু নিষ্ঠা। এই নিষ্ঠা যদি থাকে কারো, তার নিশ্চিত তার ওই সবগুলি ভাব, আর তার প্রতি এরকম নিষ্ঠাই থাকে না যে বলেছেন ওটা ঠিক কি নয়, সেই ধারণাই যদি হয় তাহলে তো সব পাল্টে সব। যদি আমি গুরুমানের কাছে যদি না শুনতাম তাহলে এই বিষয়টা আমার সন্দেহ থাকতো যে এইটা ঠিক না, এইটা ঠিক না, কি কোনটা ঠিক, এই জন্য না জানলে ওটাকে ঠিক হয়ে গেছে না, এইটা ঠিক সব কিরকমের ঠিক, ভজনের দ্বারা ওটা হবে, আর তো আর যুক্তি আদি দ্বারা তোমাদেরকে গুরু মহারাজের কথা বললাম যদি হয় নিবে, আর যদি হয় যুক্তি প্রমাণ যদি তোমাদের হয় তাহলে ওইটা কিন্তু সব সুবিধা হবে, তোমার বক্তব্য শুধু রাখবার জন্য আসবে, আর ভক্তিগুলো থাকলে এটা পড়বো দেখবো যে সেটা কি বিচার হবে। অধিকার ভেদে না মধুর রস আস্বাদন, আয়তন 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 মানে শরীর, গোপিকা দেহ, ये बातचीत चल रही है, हमारा ये कपड़ा है, इस कपड़े का लिमिट है कुछ दिन तक रहेगा, ये ऐसा सब समय नया नहीं रहेगा, जितना भी कोई कुछ और सब लगा है जो कुछ करे खाए, किंतु इसको अधिक दिन नहीं रखा, जो प्रभाव से भी इसको 400-500 हजार वर्ष तक रखा, अधिक एक विशेष कारण से हमको इस जगत में भेजा गया, हम लोगों का स्वरूप है आनंदमय, हम लोग भगवान के दास दासी हैं, उसकी सिद्धि के लिए हम लोगों को इस जगत में भेजा गया, मनुष्य देवता लोग भी मनुष्य शरीर प्राप्ति की इच्छा रखता है, इसमें आकर के यदि ये काम आदमी कर लिया तो जीवन सफल हो, और नहीं तो संसारिकता में यदि भ्रमण करते रह गए तो कुछ देने के लिए क्षुद्र सुख मिलेगा, इसके बाद में फिर वो भी नहीं, जब बूढ़ा हो जाएगा आदमी उस समय में मालूम पड़ेगा जरी कहीं सुख नहीं, इसलिए ये संसार में कुछ कर्म करते हुए भी कुछ परमार्थिक के लिए भी कुछ न कुछ कार्य करने के लिए साधन उसमें सघन साधन भजन हम लोगों को करते आज के ही पन्न था नौका देखे देखे तो মধ্যে আরো আরো তোমরা যদি কোন যুক্তি প্রমাণ যে সবগুলি এর বিরুদ্ধে হয় কি অনুকূল হয় তোমরা সংগ্রহ করো আমাকে দেখান, আর আমিও কিছু যদি এর কোন শাস্ত্রে উপনিষদেতে বলছো কি অন্য জায়গাতে, তবে এই বিষয়েতে বিশেষ বিচার স্পষ্ট বিচার যেরকম ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন এইরকম কেউ দেয় কোথাও আমি দেখি, ভক্তিবিনোদ ঠাকুর যায় স্পষ্ট ऐसा कीर्तन पर
আজ মা I'm gonna
কৃষ্ণ বাহাদুর
গঙ্গাতে স্নান হয়ে যাবে, এখানে যমুনাতেও স্নান হয়ে যাবে, আর ব্রহ্মা গুরু প্রেম সহজে পেতে আপনার এই বৈষ্ণবদের মাধ্যমে আপনার সেগুলি প্রাপ্ত করেন। যদি চৈতন্য মহাপ্রভু জগতে আসতেন না, রাধাকে, রাধা প্রেম কি, ব্রজকে, এটা কে জানতো? এটা কেউ জানতো না। এই জন্য আমরা পরম সৌভাগ্যবান যে আমরা এখানে উপস্থিত হয়েছি। হয়তো আমাদের অনেক কষ্ট আছে, থাকার কষ্ট, খাবার কষ্ট, ইত্যাদি সব বহু রকমের কষ্ট আছে, কিন্তু তার মধ্যে এমন একটা জিনিস আছে যে সে আর কোথাও বিশ্বেতে পাওয়া যাবে না, এ হচ্ছে যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণের ভক্তি যা পাওয়া যায় এই সাধুগণের মহাত্মা মাধ্যমে যা প্রায় সেগুলি প্রাপ্ত। সময় সংক্ষেপ, এই জন্য পূজ্যপাদ মহারাজ আপনাদের নিকটে কিছু মহিমা বর্ণন করবেন, আমরাও আপনাদের যেখানে যেখানে আপনারা যাবেন ওখানকার ধাম মহাত্মা মাধ্যমেতে আমরা এই সমস্ত কথা আমরা আলোচনা করব, আর এই সবগুলি দেবার চেষ্টা করব। আপনারা খুব সাবধানের সহিত এই সমস্তগুলিকে শ্রবণ করব, আর এদিকে ওদিকে যাবেন না। কালকে যখন যাবেন আপনার, কালকে আমরা যাব নৃসিংহপল্লীতে, আমাদের